মিলাদুন নবী আজমন বড় আনন্দিত হো ঈদ মিলাদুন নবী আজমন বড় আনন্দিত সব দিকে আনন্দের জোয়ার দুঃখ সবই হলো তো
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدنی চ্যানেলের দর্শক শ্রোতা দেখছেন অনুষ্ঠান নবী প্রেমে জগৎ বিভোর। আমরা পহেলা রবিউল আউয়াল থেকে শুরু করেছি এবং এর ধারাবাহিকতা জারি আছে। তো ইনশাআল্লাহুল করিম আজকে একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুনের আগে দরুদে পাকের ফজিলত শুনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, 12 রবিউল আউয়াল শরীফ আমাদের অতি নিকটে এবং আশিকানে রসুল আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমধামের সাথে প্রস্তুতি গ্রহণ করছে, দাওয়াত ইসলামীও প্রস্তুতি গ্রহণ করছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্বাগত রেলি হচ্ছে, স্বাগত জুলুসে মিলাদ হচ্ছে, সেই সাথে বিভিন্ন জায়গায় মেহফিলে নাতের ইন্তজাম হচ্ছে, কারো ঘর কারো পাড়া কারো মহল্লা সাজানো হচ্ছে। তো আমরাও নিয়ত করি আমরা ধুমধামের সাথে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ উদযাপন করব ইনশাআল্লাহুল করিম। সেই সাথে ইনশাআল্লাহ নিজের জাহির ও বাতিনকেও সাজাবো। হ্যাঁ, মিলাদুন নবী তো আসে এবং যায়, প্রতি বছর আসে, কিন্তু আমরা যেভাবে থাকি সেভাবেই থেকে যায়, এমনটা যেন না হয়। আব্দুল হাবিব আত্তারি দামাত বরকাতুমুল আলিয়া উনি ওনার একটি বয়ানের মধ্যে বলেন যে এই রবিউল আউয়াল কেনই বা আমরা নিজেকে পরিবর্তন করব না, আমরা এমনভাবে পরিবর্তন হয়ে যাই যাতে মানুষ দেখলে আমাদেরকে বলে যে না, 12 রবিউল আউয়াল এসে মানুষকে পরিবর্তন করেছে, আশিকের রসুলদেরকে পরিবর্তন করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি তা হচ্ছে নবী বংশের মর্যাদা। আসলেই নবী পরিবারের মর্যাদা এবং নবী বংশের মর্যাদা এটা আমরা কখনোই বয়ান করে শেষ করতে পারবো না। নবী পরিবার বলা হচ্ছে দুনিয়াতে কোনো পরিবারের সাথে তুলনা হয় না। নবী পরিবার নবী বংশ এমন বংশ যা কারোর সাথে কখনোই তুলনা করা যাবে না এবং কল্পনাও করা যাবে না। এবং নবী পরিবারের যারা অংশ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে নবী পরিবারের অংশ, তো এই অংশদেরকে আমরা কিভাবে ইজ্জত করব, এহতেরাম করব, ওনাদেরকে সম্মান দিব ইনশাআল্লাহুল করিম আমরা সে বিষয়ে আলোচনা করব। সেই সাথে নবী পরিবারের সাথে যারা দুশ্মনী করে গোস্তাখি করে তাদের পরিণতি কী হতে পারে ইনশাআল্লাহুল করিম আমরা সেই সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন আমাদের কাউসার ভাই মাশাআল্লাহ এবং আমাদের সেলিম ভাই এবং নাতকে হিসেবে আমাদের মুস্তাফা কামাল ভাইও আছেন। আলোচনা হবে, নাত কালাম হবে, আপনাদের ফরিয়াদও রাখার চেষ্টা করা হবে। আসলে শুরুতে একটি কালাম শামিল করে ইনশাআল্লাহ আলোচনা দিকে অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সুগো رسولنا صلی علی حبیبنا صلی علی محمد. ایلینا مادر رسول اللہ اللہ ایلین آمادر رسول اللہ اللہ جینی ما آمینر فول اللہ 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 بولو اللہ اللہ رسول اللہ اللہ جینی ما آمین رسول اللہ اللہ شرب سشت رسول ری آگو منے ہور گل ما خوشی تے اٹھلو میتے সর্বশ্রেষ্ঠ রসুলের আগমনে ভোর গিল মান খুশিতে উঠিল মেতে ভুবন আলোকিত হলো তারি নূরে ভুবন আলোকিত হলো তারি নূরে নব প্রাণ সঞ্চার হলো সর্বশ্রেষ্ঠ শের সুর আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ শের সুর আল্লাহ আল্লাহ এলেন আমাদের রসুল আল্লাহ আল্লাহ এলেন আমাদের রসুল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রসুল আল্লাহ আল্লাহ
আরে তশরীফ দানে লাগে রো গিলবা বি খুশিয়া মনানে লাগে জব কে সরকার তশরীফ দানে লাগে রো গিলবা বি খুশিয়া মনানে লাগে হর তরফ নূরে কি রোশনি ছা গয়ে মুস্তফা ক্যা মিলে জিন্দেগী মিল গয়ে মুস্তফা ক্যা মিলে জিন্দেগী মিল গয়ে আয় হাদিবা তেরে গোদ মেয়ে আ গয়ে আয় হাদিবা তেরে গোদ মেয়ে আ গয়ে দুনো আলম কে রসুল আল্লাহ হে আল্লাহ দুনো আলম কে রসুল আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ জশ্নে আমদ রসুল
আল্লাহ হে আল্লাহ
বেবি আমিনা কে ফুল
আল্লাহ হে আল্লাহ দেখলো যখন বীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা দেখলো যখন নবীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা মুস্কি হাসি দিলেন মা আমেনা তখন মুস্কি হাসি দিলেন খুশি হলো হাওয়া নূরে আমের মন, মা আমেনা খুশি হয়ে বললেন তখন দুয়া হয়েছে কবুল, আল্লাহু আল্লাহ দুয়া হয়েছে কবুল, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলে আমাদের রাসূল আল্লাহু আল্লাহ খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশেকনি মগ্ন হয়ে খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশেকনি মগ্ন হয়ে সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুণগান সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন জিব্রাইল ভরে এসে বলল তখন ইনি খুদারি রসুল আল্লাহি আল্লাহ ইনি খুদারি রসুল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি আমাদের রাসূল আল্লাহু আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৌন্দর্যের অধিকারী যে নবী করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে হ্যাঁ চন্দ্র তারা পর্যন্ত লজ্জা পেয়ে গিয়েছে। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকত সৌন্দর্যের যে মহিমা সৌন্দর্যের যে অবস্থা সেটা দেখে পূর্ণিমার চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচ্চা আশিকের রসুল হওয়ার হ্যাঁ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মহব্বত অন্তরে ধারণ করে মিলাদ উদযাপন করার সেই তৌফিক দান করুক। আজকে আমরা বিষয় নিয়েছি নবী বংশের মর্যাদা, নবী বংশ কারা। আসুন শুরুতে আমরা সেলিম ভাইয়ের কাছে যাই, সেলিম ভাইয়ের কাছ থেকে নবী বংশের ব্যাপারে আমরা একটু বিস্তারিত শুনে আসি। জি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ লিয়াকত ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে। আলহামদুলিল্লাহ আমরা এমনিতে তো সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে এবং এই ফিতনা ফিসাদের যুগে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে সৈয়দ বংশীদের কী মর্যাদা কী সম্মান, সৈয়দদের কী সম্মান সেটা আমাদেরকে শিখাচ্ছেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরাও সৌভাগ্যবান আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে একজন সৈয়দজাদা আছেন
আলহামদুলিল্লাহ।
আমার পাশে বসা আছেন সৈয়দ মোহাম্মদ ইকরাম কাদেরী আবতারী।
জি
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার ইলিমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন। আমির আহলে সুন্নাত যেভাবে আমাদেরকে সৈয়দজাদাদের সম্মান শিক্ষা দিয়েছেন, আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে আমাদেরকে সৈয়দজাদাদেরকে সম্মান করার জন্য শিক্ষা দিয়েছেন ওইভাবে সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসলে দেখেন যদি যেহেতু ওই আদবগুলি শিখাচ্ছেন আমার আমির আহলে সুন্নাত বাপ্পু শরীফ আছেন, তো শুরুতে যদি বাপ্পু শরীফের জবান মোবারক থেকে যদি বরকতের জন্য যেহেতু উনি সৈয়দজাদা মাশাআল্লাহ আপনি আমাকে বলেছেন, যদি সর্বপ্রথম যদি উনার মুখ জবান মুবারক থেকে শুরু
মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ জি হুজুর
খুশি নসিব মনে করব আলহামদুলিল্লাহ, এটা দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ
জি হুজুর মাশাআল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله فاكر هناك مهرباني جل الله فاكر من ذلك دعايا كرتن عرقتي ماهي ربي نور شريف عوار شباق نصيب فيه
جي
نبي بمشير مجد شمپر كي فالله فاكر عمر نبي كي وارفعنا لكا ذكرت جار عرچانا كي شمون نتا كرتن جار মর্যাদাকে আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন এটার কোনো তুলনা মিশাল হয় না। সাথে সাথে আমার নবীর বংশ থেকে যারা তশরিফ এনেছেন, যদি আমরা হাসানে করিমান রাদি আল্লাহ তাআলা আনহুমার দিকে তাকাই, তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দিন, আপনি যে জিনিসটা আমার জন্য ত্যাগ তিক্ষা দিয়েছেন কষ্ট করেছেন, এটা কোনো উজরত কোনো প্রতিদিন আপনি চান না, কিন্তু তার জিনিসটা যেটা চাহলে বাইতের মহাব্বত। এই যে আয়াত যখন নাজিল হলো তখন জিজ্ঞেস করা হলো ছিল যে ইয়া রাসূলুল্লাহ মান কারাবাত হা উলাই আল্লাহ দিন মজাবাদ আলাইনা মাওয়াদ্দা তখন ফিল করবা, ইয়া যে ইয়া রাসূলুল্লাহ যে আপনার নিকটত আত্মীয় কারা, তখন আমি ইরশাদ করেছেন যে ফাতেমা আলী এবং হাসানে করিমাইন, এরাই হচ্ছে আমার আহলে বাইত
জি।
এবং এদের নসল দিয়ে আস্তে 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 মারগোসা পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিনানি সহ বর্তমান সময়ে আওলাদ রাসূলুল্লাহ কিয়ামত অবধি জারি থাকবেন এদের নসলের মাধ্যমে। আমরা জানি কারবালার জমিনের মধ্যে ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহু সহ আহলে বাইত রসুল শাহাদ বরণ করেছেন, কিন্তু ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালন তিনি অসুস্থ থাকার কারণে তিনি ময়দানে কারবালায় তিনি অংশগ্রহণ করেন নাই, তার মাধ্যমে আওলাদ রসুলের এই ধারাবাহিকতা কিয়ামত অবধি জারি থাকবে
জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ জি সেলিম ভাই
মাশাআল্লাহ তালা আবার বাপুর জবানের যে কথা আমরা শুনেছি আওলাদ রসুলের যেটা শান সেটার উপর আমল করার এবং আওলাদ রসুলদেরকে সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা
আমিন আমিন আমিন।
দেখেন যে আমার বাপু যে আয়াত মুবারাকা বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
জি,
অর্থাৎ শুধুমাত্র নিকট আত্মীয়দের যেটা সম্মান ইজ্জত সেটা চাই। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এহসান আমাদের উপর করেছেন উম্মতের উপর করেছেন এটার কোনো প্রতিদান আমার রসুল
চায় না
চায় না। তো সেই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি এবং অন্য বংশের মানুষ আছি, তো যারা সৈয়দজাদাগণ রয়েছেন তাদেরকে যথাযথ সম্মান করা রিসপেক্ট করা আদব করা এটা হচ্ছে আমাদের ইমানি দায়ী
জি।
সেই জন্য এর আগে যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী বংশের মর্যাদা
বেশক,
যে দেখেন একটি হাদিসের মধ্যে এভাবে আসছে সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূল হাশিমি সুলতানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করেছে, কয় ভাগে?
দুই ভাগে,
দুই ভাগে বিভক্ত করেছেন, তার মধ্যে আমাকে সর্বোত্তম অংশ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার মধ্যে আমাকে সর্বোত্তম অংশ রেখেছেন এর মধ্যে রেখেছেন, তারপর সেই দুই প্রকারকে তিন প্রকারে বিভক্ত করেছেন, তখন আমাকে সেই তিন প্রকারের মধ্যে সর্বোত্তম এবং মহান প্রকারে রেখেছেন।
সুবহানাল্লাহ।
তারপর তিনি সেই তিন প্রকারের গোত্র বানিয়েছেন, তখন আমাকে সর্বোত্তম এবং উচ্চ গোত্রে রেখেছেন, তারপর গোত্রকে পরিবারের মধ্যে বিভক্ত করেছেন
জি,
তখন আমাকে সর্বোত্তম পরিবারে রাখা হয়েছে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত মুবারকের অর্থ হচ্ছে আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দিবেন। তাহলে এই আয়াত মুবারকা এবং এই আয়াত এই রাওয়ায়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম জাকত ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বংশের মধ্যে প্রেরণ করেছেন যে বংশটা সর্বশ্রেষ্ঠ
জি।
আর ওই বংশটা সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কি? যেহেতু ওই বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এসেছে, যে দয়াল নবীকে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা যে কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং ওই দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের মধ্যে এসেছেন এবং ওই বংশটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান, এবং এই বংশের যারা আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে তারাও কিন্তু মর্যাদাবান সম্মানের অধিকারী এবং তারা হচ্ছেন পুত পবিত্র। এটা কেমনে? যেমন দেখেন যে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার একটি কালামের মধ্যে আমাদেরকে খুব সুন্দরভাবে বলেছেন যে এই কালামটা আমরা বেশিরভাগই পড়ে থাকি, যে তেরে নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা
সব ঘরানা
নূর কা। এই কালামের মাধ্যমে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমার নবীর বংশের শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এমনটা নয়, বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যত আওলাদগণ কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেক আওলাদগণও কিন্তু নূরের তৈরি।
সুবহানাল্লাহ,
দেখেন তাহলে ওই শিক্ষা ওই আদর্শ আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা, আরেকটি রাওয়ায়েতের মধ্যে ইমাম বাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন নবীদের নবী রাসূল করিম ওফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করছেন, আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এলেন এবং আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুমে আমি জমিনের পূর্ব পশ্চিমে পাহাড় পর্বত মরুভূমিতে সন্ধান করেছি, আমার দৃষ্টিতে আরবের চেয়ে উত্তম কোনো গোত্র পড়েনি। অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন, তখন আমি আরবের সন্ধান করলাম, তখন মুদ্দার থেকে উত্তম কোনো গোত্র পাইনি। অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন
জি
আমি মুদ্দার গোত্রের সন্ধান করা শুরু করলাম, তখন আমি বনু কিনানের চেয়ে উত্তম কাউকে পেলাম না। অতঃপর আদেশ দেওয়া হলো আমি বনু কিনানায় সন্ধান করলাম কিন্তু কুরাইশ থেকে উত্তম কাউকে পেলাম না। অতঃপর আল্লাহ পাকের আদেশে আমি কুরাইশের মধ্যে সন্ধান করলাম, তখন বনু হাশিম থেকে উত্তম কাউকে পেলাম না। অতঃপর বনু হাশিমের সন্ধানের আদেশ হলো আমি সন্ধান করলাম, তখন কাউকে আপনার থেকে উত্তম এবং অনন্য পেলাম না। তাহলে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সারা বিশ্বের মানুষদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যতই কিছু বংশ রয়েছে বংশ পরম্পরা রয়েছে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছেন আমার নবীর বংশ, এবং আমার নবীর বংশ যারা কিয়ামত পর্যন্ত আওলাদ কোন আসবেন তাদেরকে সম্মান করার জন্য রেসপেক্ট করার জন্য আমাদেরকে বলেছেন। আর বাপু শরীফ শুরুতেই বলেছেন এটা আমাদের ঈমানের দায়িত্ব, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ যারা আছে এদেরকে যথাযথ সম্মান করে না, এদেরকে যথাযথ রেসপেক্ট করে না, তাদের ক্ষেত্রে অনেক খাতরা আছে।
জি ইনশাআল্লাহ,
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দদেরকে যারা আমার নবীর বংশধর আছে তাদেরকে যথাযথ সম্মান করার আদব করার
সুযোগ দান। আমিন আমিন ইনশাআল্লাহ। সেলিম ভাই আপনার কাছ থেকে শুনবো আরো বিস্তারিত, এজন্যই তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও।
জি,
নাম্বার এক আমার মহব্বতের শিক্ষা, নাম্বার দুই আমার আহলে বাইতের শিক্ষা, নাম্বার তিন কোরআনে পাকের শিক্ষা। তো এই তিনটা বিষয়ের শিক্ষা, তিনটা বিষয়ের প্রতি মহব্বতের শিক্ষা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। তো আমাদের উচিত যে আমাদের সন্তানদেরকেও আহলে বাইত কারা, নবী বংশ কারা এবং নবী বংশের কীভাবে ইজ্জত এহতরাম করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে শেখানো অতীব জরুরি, অতীব জরুরি। আমরা দেখেছি সৈয়দি আমির আল সুনাদ দামাত বরকাতুল আলিয়া প্রত্যেক কাজ শুরু করার আগে উনি সৈয়দ জাদাদাকে খুঁজেন।
হ্যাঁ,
যখন আমরা দেখেছি যে উনি নতুন ঘরে উঠেছেন বেশ কয়েক মাস আগে, তো নতুন ঘরে যখন উঠেছেন উনি প্রবেশ করছেনই সৈয়দ জাদাদেরকে নিয়ে এবং সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন সৈয়দ জাদাদেরকে নিয়ে, দোয়াও করাচ্ছেন সৈয়দ জাদাদেরকে দিয়ে। তো এই বিষয়গুলো আসলে আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া সত্য বলতে দাওয়াত ইসলামী মহলে আমরা শিখেছি। এর পূর্বে সৈয়দজাদা কারা, সৈয়দজাদাদের এহতরাম সম্মান কী, এই জিনিসগুলো আমরা জানতাম না। তো আল্লাহ পাক আমিরুল সুন্নাহকে সালামত রাখুক, ওনার সৎকে আমাদেরকেও এভাবে সম্মান ও এহতরাম করার তৌফিক দান করুক। জি কাউসার ভাই, সৈয়দজাদাদের বা নবী বংশের মর্যাদা সম্পর্কে কী বলবেন?
আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম তো মাশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা সবাইকে।
জি
আলহামদুলিল্লাহ। তো সৈয়দজাদাদের ফজিলত এর বরকত কেমন এটা সম্পর্কে স্বয়ং আখা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার আহলে বাইতদের মধ্যে কারোর সাথে সদাচরণ করল আমি কিয়ামতের দিন তাকে উত্তম প্রতিদান দান করব।
সুবহানাল্লাহ।
এবং অপর এক রেওয়ায়েতে আরেক জায়গায় ইরশাদ করেন যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে হতে কারোর সাথে দুনিয়ায় কল্যাণময় আচরণ করবে তার প্রতিদান দেয়া আমার উপর আবশ্যক, যখন সে কিয়ামতের দিন আমার সাথে মিলিত হবে। স্বয়ং আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আহলে বাইতের সৈয়দ বংশদের সাথে সৎ ব্যবহারের ফজিলত কেমন।
বেশক,
যেমনইভাবে আপনি একটু আগে বললেন আলহামদুলিল্লাহ সৈয়দ বংশ যারা রয়েছে ইনাদের মহব্বত তাজিম করার ব্যাপারে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে যেভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছে, নিয়মিত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তেমনইভাবে পূর্ববর্তী বুজুর্গদের মধ্যে আলহামদুলিল্লাহ এ ধরনের একটা রেওয়াজ ছিল, ওনাদের মধ্যে এ ধরনের একটা চিন্তাভাবনা ছিল। যেমনভাবে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই যখন ঈদের সময় কাছাকাছি চলে আসলো তখন ওনার অভাব অনটন বেড়ে গেল, পরিবারের মধ্যে কোনো খরচ করার মতো কোনো সম্পত্তি ছিল না। তখন সেবিকা এসে বা যেই খিদমতকার ছিল সে এসে বলল ঘরের তো তেমন কোনো কিছুই নেই, আপনি কোনো একটা ইন্তজাম করুন যেন আমরাও ঈদের মধ্যে অংশীদার হতে পারি, ঈদের আনন্দের মধ্যে আমরা পুরো পরিবার অংশীদার হতে পারি। তখন তিনি রহমতুল্লাহ তাআলাই ওনার একজন ব্যবসায়ী বন্ধুর কাছে গেলেন। সে বন্ধুর কাছে ওনার অভাবের কথা যখন বললেন, ব্যবসায়ী বন্ধু একটি থলেতে 1200 দিরহাম ধার দিয়ে দিল। এখন ওই দিরহাম নিয়ে যখন ঘরে ফিরে আসলো, স্ত্রীর হাতে দিরহামের থলেটা দিল, এখনও খুলেনি, এমন সময় একজন সৈয়দজাদা আওলাদের রাসুল, তাও ওনারই বন্ধু ছিল, তার শেফ নিয়ে আসলো এবং ইনি ওনার অভাবের কথা প্রকাশ করলেন যে ঈদ তো সন্নিকট, এখন এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো কিছুই নেই, আমার কিছু সম্পদ ধার প্রয়োজন ছিল। এখন তিনি ভিতরে গিয়েন স্ত্রীর সাথে পরামর্শ করতে লাগলেন যে আওলাদের রাসুল এসেছে যে কীভাবে ফিরে, তো সিদ্ধান্ত নিলেন যে অর্ধেক দিরহাম আওলাদের রাসুলকে দিয়ে দিব। তখন স্ত্রী জবাব দিল যে আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি আপনার বন্ধুর কাছে গিয়েছেন, ব্যবসায়ী বন্ধুর কাছে, ইনি আপনাকে 1200 দিরহাম দিয়ে দিয়েছে, আর সেই জায়গায় একজন আওলাদের রাসুল এসেছে, আমরা অর্ধেক কীভাবে দিতে পারি, আমাদের যদি তার দ্বিগুণ থাকতো পুরোটাই তো দিয়ে দিতাম, এখন যাই আমাদের কাছে আছে পুরোটাই আওলাদের রাসুলকে দিয়ে দিই।
সুবহানাল্লাহ,
আওলাদের রাসুলের প্রতি এমন মহব্বত ভরা কথা শুনে তো সেই বন্ধু অনেক খুশি হয়ে গেল
জি,
এবং আওলাদের রাসুলকে পুরো থলেটা ওইভাবেই দিয়ে দিল। এখন আওলাদের রাসুল সেই থলে নিয়ে যখন ঘরে গেল, ওই ধনী ব্যবসায়ী যার কাছ থেকে ওই বুজুর্গ ধার নিয়েছিল, সেই ব্যবসায়ী গেল আওলাদের রাসুলের কাছে ধার নেওয়ার জন্য। এখন আওলাদের রাসুল যখন ওই থলেটাই যখন আবার ফেরত দিল, তখন দেখে তো চিনি ফেললেন, তখন উনি পুরো ঘটনাটা বুঝে গেলেন। এখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন যে আমি যে থলেটা আপনাকে দিয়েছিলাম সেটা কোথায়, তিনি পুরো ঘটনাটা খুলে বললেন। তো আলহামদুলিল্লাহ আওলাদের রাসুলের প্রতি মহব্বত আছে এবং পূর্ববর্তী বুজুর্গদের মধ্যে আওলাদের রাসুলদের জন্য নিজের সর্বস্ব কোরবানি করার যে মন মানসিকতা, এই ওয়াকিয়ার মাধ্যমে এটা ফুটে উঠতেছে। এরই ফজিলত তেমন ওই জামানার যিনি হাকিম ছিলেন তিনি কোনো কারণে পুরো ঘটনাটা শুনলেন এবং একজন দূতের মাধ্যমে 10,000 দিরহাম পুরস্কার হিসেবে পাঠিয়েছেন এবং এর মধ্যে বললেন 2,000 আপনার জন্য, 2,000 ওই ব্যবসায়ীর জন্য, 2,000 ওই আওলাদের রাসুলের জন্য, 4,000 আপনার স্ত্রীর জন্য। কেননা আপনার স্ত্রীর মধ্যে যে আওলাদের রাসুলের প্রতি যে মহব্বত সেটা আমাকে খুবই উদ্বুদ্ধ
করেছে।
এই জন্য অসংখ্য ওয়াকিয়া রয়েছে যে আওলাদের রাসুলকে মহব্বত করার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে গিয়েছে। তারও পক্ষান্তরে যদি দেখা যায় আওলাদের রাসুলকে কষ্ট দেওয়ার, আওলাদের রাসুলকে আঘাত করার, তার ক্ষতিকর প্রভাবটাও খুবই মারাত্মক। যেমনইভাবে একবার এক এলাকার মধ্যে একজন আওলাদের রাসুলকে যে কোনো কারণে গায়ে হাত তুলে ফেলে,
আল্লাহু আকবার,
এখন সে পুরো বিষয়টাই বুঝতে পারেনি এবং সে আমলদারও ছিল। রাত্রেবেলা যখন সে স্বপ্ন দেখল আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাহু তাআলা ইসলাম খুবই বিরক্তিকর চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল এবং তাকে বলতে লাগলো যে সে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম আপনি কি আমার উপর নারাজ, তো তুমি আমাকে আঘাত করবে, আমাকে প্রহার করবে, আর আমি তোমার প্রতি কীভাবে খুশি থাকতে পারি, আমি তো কখনোই আপনাকে প্রহার করিনি। তখন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইনার কবজি মুবারক দেখালেন যে যে স্থানটা ফুলা ছিল, তুমি আমাকে এখানে আঘাত করেছ,
আল্লাহ আল্লাহ।
তখন তার স্মরণে পড়ে গেল যে বলল তুমি আমার আওলাদকে, আমার বংশকে, আমার সন্তানকে আঘাত করেছ যেটা আমার গায়ে লেগেছে
জি।
ওই ব্যক্তি তো স্বপ্নের মধ্যে কান্না করতে লাগলো। তাহলে বুঝতে পারি আওলাদের রাসুলকে মহব্বত করার মাধ্যমে দুনিয়ার মধ্যে যেমন প্রতিফল পাওয়া যায় এর উত্তম প্রতিদান আখিরাতে রয়েছে।
জি বেশ।
তদ্রূপভাবে আওলাদ রাসুলকে কষ্ট দেওয়ার যে প্রতিফলটা কতটুকু ভয়ানক, যে স্বয়ং আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কষ্ট দেওয়ার মতো,
আল্লাহু আকবার,
এটা কল্পনাও করা যায় না একজন আশিকের রাসুলের জন্য, একজন গোলামে মুস্তাফার জন্য যেটা চিন্তা করার মতো নাই।
জি
তো আলহামদুলিল্লাহ আওলাদ রাসুলদেরকে মোহব্বত আলহামদুলিল্লাহ কিবলা শাইখের তরিকা তামিরা আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, তারই সিলসিলে আলহামদুলিল্লাহ আজকের বিষয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সৈয়দ বংশদের যথার্থ মহব্বত সম্মান দেওয়ার বিষয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছে।
আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আসলেই খুব সুন্দরভাবে কাউসার ভাই বলেছেন যে নবী বংশকে মহব্বত করা মানে হচ্ছে নবীর মহব্বত পাওয়া, নবীর দয়ার দৃষ্টি পাওয়া, কিন্তু পক্ষান্তরে এটা বড়ই উনি একটি ভয়ঙ্কর কথা বলেছেন যে নবী বংশের কাউকে আঘাত করা মানেই হচ্ছে নবীকে আঘাত করার সমতুল্য, তো নবীর অন্তরের মধ্যে কষ্ট দেওয়ার সমতুল্য। তো আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে কোনো নবী বংশের মানুষ কষ্ট পায়, কোনো নবী বংশের মানুষের মানহানি হয়, এমন কোনো কথা এমন কোনো কাজ আমাদের দ্বারা যাতে আল্লাহ পাক না করান সেই দিকে আল্লাহ পাকের পানাও চাইবো এবং আল্লাহ পাকের দয়ার নজরও চাইবো। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। দর্শক, একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, যে প্যাকেজে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা সম্পর্কে জানতে পারি। আসুন দেখি আজকে আমার নবীর কোন মুজেজা নিয়ে আলোচনা করা হবে। জি,
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আমার প্রিয় আকা মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি চমকপ্রদক মুজিজা নিয়ে। আসুন আমার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি চমকপ্রদক মুজিজা সম্পর্কে আমরা শ্রবণ করি। দারেমি শরীফে বর্ণিত আছে, হযরতে সাইয়দুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার তাজেদার রাসুলদের সর্দার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তার সামনের দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বের হতে দেখা যেত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আমার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি চমকপ্রদক মুজিজা সম্পর্কে। আসুন, রবিউল আউয়াল মাস চলছে, আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস চলছে, আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা কিছু নারা স্লোগান লাগিয়ে নিই। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নবীর মুজিজা আমরা শুনলাম। আসলে যত মুজিজা পূর্বের নবীদেরকে, পূর্বের রাসূলদেরকে দেওয়া হয়েছে, বরং এর চাইতেও বেশি মুজিজা আমার নবীকে দান করা হয়েছে। তো আল্লাহ করিম এর কাছে আমরা অনেক শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে, এবং আমার নবীর উম্মত হওয়ার শান তো আমরা ওই দিনই বুঝব যেদিন সমস্ত নবী রাসূলের উম্মতরা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে সেই দিন আমার নবীর পেছনে পেছনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। কিছু দর্শকের কল আছে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার নাম সুমান বিলাল আক্তারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমাকে মিলাদুন্নবী ছাড়ব না, এই নাতি শুনে দিন।
আচ্ছা, ইনশাআল্লাহ করিম আমাদের সাথেই থাকুন। নেক্সট কল,
হাজিগুজরাতপুর, আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, এমন তো আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে, অর্থাৎ আপনাদের ইসলাম ধরনের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেক্সট কল,
আমার নাম সামিয়া, আমি একটা গজল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল,
আমার নাম রাজু, ঢাকা নারায়ণগঞ্জ। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে।
মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ শোনার চেষ্টা করা হবে। নেক্সট কল,
নওগাঁ জেলা আমিনগর থানা, আমার নাম নাজমুল হক লেবু। আচ্ছা মাশাআল্লাহ,
জি নেক্সট কল।
চাঁদপুর থেকে শিমুল বলছিলাম, একটা গজল শুনতে চাই, কার লাগিয়ে কান ধরে।
আচ্ছা মাশাআল্লাহ, অনেকেই কালাম শুনতে চাচ্ছে, মুস্তফা কামাল ভাই আপনার কাছে হাজির হব, কালাম শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ, রবিউল আউয়াল শরীফের কালাম মাশাআল্লাহ।
মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশ্মনদের সাথে দুশ্মনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। এমুকে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান। জাগানো মারহাবা নারা সারা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। হাশর অবধি পালন করব মোরা মিলাদের খুশি, হাশর অবধি পালন করব মোরা মিলাদের খুশি। চারিদিকে আলোক সজা করা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। চারিদিকে আলোক সজা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। সাহাবি আরবীদের ভালোবাসা নিয়ে অন্তরে, সাহাবি আরবীদের ভালোবাসা নিয়ে অন্তরে, এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। ফুলো সে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না।
ইনশাআল্লাহ আমরা মিলাদুন নবী কখনো ছাড়ব না, যে যায় বলুক আমরা মিলাদুন নবী ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা আমার নবীর মিলাদ উদযাপন করব এবং কালকে আমাদের দিন আমার নবীর পেছনে পেছনে জুলুস করতে করতে জান্নাতে প্রবেশ করব। তো দেখছেন অনুষ্ঠান নবী প্রেমে জগৎ বিভোর, আলোচনা চলছে নবী বংশের মর্যাদা। ইকরাম ভাইয়ের কাছে যাব। ইকরাম ভাই, অনেকজন আওলাদের সুল দাবি করে, আচ্ছা দাবি না করলেও জাহির করে যে আমি সৈয়দজাদা, বা তো অনেক আওয়াম বা সাধারণ পাবলিক যারা আছে ওনারা অনেক সময় এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করে। তো কাউকে প্রশ্নবিদ্ধ করা এ ব্যাপারে আপনার কি মতামত সেটাও পেশ করবেন, এবং সৈয়দজাদা যদি কেউ নিজেকে প্রকাশ করে এ ব্যাপারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হওয়া উচিত, এবং যারা ধরেন আবার অনেকে এমনও আছে যে যারা না কিন্তু বিভিন্ন ধরনের ফায়দা হাসিলের জন্য এটা মানে নিজে নিজেই দাবি করে, তো এ ব্যাপারেও আপনার মতামত কী সে ব্যাপারে আমরা শুনতে চাইব।
আসলে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই খুব সুন্দরভাবে বলেছিলেন, যদি কেউ সৈয়দজাদা যদি দাবি করেন
জি
ওইটার ব্যাপারে প্রশ্ন না তোলা,
আচ্ছা
এক যাচাই বাছাই না করা, কেননা এটা আলা হযরত রাহমাতুল্লাহ নিজস্ব মতামত। কি জন্য এটা ব্যাখ্যা করেছেন, যদি কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় যে আহমদ রাজা তুমি আমার বংশের যাচাই বাছাই করছো, এক অপরাধ এটা রয়েছে তুমি আওলাদ রসুল সেটা যাচাই বাছাই করছো, আমার নবী যদি এটা জিজ্ঞেস করে তুমি কে, দুলাহি মুসলমান আমি আপনার উম্মত, এটা দলিল কি? উম্মত হিসেবে আমি নিজেকে পেশ করার আমার কি, আমার কাছে কি আছে
জি?
তো তখন আমি যদি ফেসে যাই
বেশক,
সেজন্য এখতিয়াত সাবধানতা অবলম্বন করা উচিত। হ্যাঁ যদি কেউ মিথ্যা
দাবি করে
ফায়দা হাসিলের জন্য তাহলে ওই ব্যক্তি নিশ্চিত গুনাহগার হবে, কেননা আওলাদ রসুল নয়, আওলাদ রসুল দাবি করা অবশ্যই গুনাহের কাজ। আর যদি কেউ দাবি করে এ বিষয়ে যাচাই বাছাই না করা উচিত, আমরা আমাদের দিক থেকে রেসপেক্ট করা উচিত। আমার আমির আহলে সুন্নাত দামত বরকাত তোমার আলী আমাদেরকে শিক্ষা এটাই দিচ্ছেন, যাচাই বাছাই না, যদি আওলাদ রসুল যদি বলে থাকেন তাহলে তাকে সম্মান করা, তাজিম করা, তার হাতে চুমু দেওয়া, সবাইকে শিক্ষা দিচ্ছেন এবং তাকে কীভাবে সম্মান করে যাচ্ছেন, কিন্তু এটাকে কোনো জিজ্ঞেস করা নাই যে আপনি যে আল্লাহ রাসূলের পরীক্ষা কয়টা আছে, আল্লাহ রাসূল হওয়ার জন্য যতগুলো পরীক্ষা দেওয়া সবগুলো দিয়ে আসছেন কিনা, এতগুলোকে জিজ্ঞেস করা নাই। আল্লাহ রাসূল বলেছেন বাস এটা, কারণ আল্লাহ হযরত যেখানেই যেভাবে বলেছেন আমার আমির রাসূল তো ওইটাই বলেছেন যেখানে আমার চোখ বন্ধ, আল্লাহ হযরতকে ফলো করা আমাদের উচিত, আমির রাসূলকে ফলো করা, আমির রাসূলকে ফলো করলে আল্লাহ তার ফলো হয়ে যাবে।
যে প্রশ্নটা আপনি বাপুকে করেছেন মাশাআল্লাহ বাপু তাআলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলে যেটা মূল আমাদের জন্য শিক্ষা সেটা তুলে ধরেছেন, ওখানে একটি খুব শিক্ষণীয় একটি ঘটনাও আছে এই বিষয়ে, যারা আমরা যে আওলাদের রসুলদের সত্য কিনা এটা ব্যাপারে প্রশ্ন করি জিজ্ঞাসা করি। মুকেশফতুল কলিবর মধ্যে একটি ঘটনা, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলার জন্য চেষ্টা করছি।
জি লম্বাই বলুন, সমস্যা নেই।
জি না যেহেতু অন্য অন্য বিষয় আছে বা
ওই
কারণে, যেহেতু সময় সংক্ষিপ্ত ওই কারণে কথাটা বললাম।
জি বলুন।
জি তো একজন সম্ভ্রান্ত সৈয়দ বংশের পরিবার ছিল, তো হঠাৎ করে ওনার আব্বাজান ইন্তেকাল করলেন, ওনার আব্বাজান ইন্তেকাল করলেন। এখন ইন্তেকাল করার কারণে ওই মুহূর্তে তাদের আর্থিক যেটা একটু সচ্ছলতা না থাকা বা একটু দুর্বল হয়ে যাওয়া
জি
সেটা হয়ে পড়েছে, এবং এটা হওয়ার কারণে তারা নিজ দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছে।
জি
ওই ছেলের মা এবং তারা দুজনেই মানে নিজ দেশ ছেড়ে অন্য দেশে
চলে গিয়েছে। জি
আচ্ছা, চলে যাওয়ার পর একটি মসজিদের মধ্যে ওনার অবস্থান নিয়েছে, তো ওই নবীর পরিবার বংশের ওই মহিলা সৈয়দজাদি যে ছেলেকে মসজিদের মধ্যে রেখে একটি মানে খাবার তালাশের জন্য গেলেন, খোঁজ করছেন। একজন মুসলিম ধনী ব্যক্তি ছিলেন, মুসলমান ধনী ব্যক্তি ছিলেন, তো ওনার কাছে গেলেন যে আমি পরিচয় দিলেন যে আমি মুসলমানদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর, আমি আমার স্ত্রী স্বামী ইন্তেকাল করেছে,
জি,
আমরা অসহায় হওয়ার কারণে, আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা এখানে আসছি, আমাদেরকে কিছু সহযোগিতা করুন, আমাদেরকে কিছু সাহায্য করুন।
জি,
তখন ওই মুসলমান ধনী ব্যক্তি যে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যিনি সৈয়দজাদি ওনার কাছে গিয়েছেন এবং কিছু চেয়েছেন, উনি প্রশ্ন করলেন যে আপনি যে সৈয়দজাদি বংশ, এটার প্রমাণ কি,
জি,
এটা দলিল কি? এটা যারা বর্তমান সময়ে আমরা যে আওলাদের রাসূলদেরকে বিশ্বাস করার ক্ষেত্রে প্রশ্ন করি, অনেকে দেখা যায় যেটা সঠিক সত্যিকার অর্থে যে আওলাদের রাসূল সিলসিলার দিক দিয়ে ওনাদের বেলা আমরা কি করে প্রশ্ন করি যে উনি যে আসলে সৈয়দজাদা কিনা। আচ্ছা, অনেকে বলে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাই দুনিয়ার মধ্যে, নাউজুবিল্লাহ,
যে এটাও বলে থাকে,
এটাও বলে থাকেন, কিন্তু অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইশাদ করেছেন কিয়ামত পর্যন্ত নয়, সর্বাবস্থায় আমার নবীর বংশ থাকবে।
জি, আবার অনেকে এটাও প্রশ্ন করে থাকে যে বংশ তো ছেলের দিক থেকে হয়,
জি,
এখানে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হান,
এটাই তো আমার নবীর শান,
জি,
এটা আমার নবীর জন্য, জি জি জি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর যে কন্যা কলিজার টুকরা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ওনার নসল দিয়ে, এটা ওনার জন্য খাস
খাস ছিল, এটা
এটা অন্য অন্য কোনো ব্যক্তির জন্য খাস,
জি। আচ্ছা, যখন ওই মুহূর্তে যখন ধনী ব্যক্তির কাছে প্রশ্ন করলেন, তখন উনি অসহায় দেখেন, আমি উনি বললেন যে আমি আমার দেশ ছেড়ে এখানে আসছি, আমি কোত্থেকে আমি আপনাকে দলিল দিব, প্রমাণ দিব। আচ্ছা, চলে গেলেন, দিলেন না কিছু, কিসের জন্য দলিল দিতে পারেনি সেই জন্য। তখন উনি ওই মুহূর্তে আরেকজন অমুসলিমের কাছে গিয়েছিলেন, এবং যখন ওই অমুসলিম জানতে পারলেন যে উনি আমার নবীর বংশধর, তখন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন সম্মান করে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ,
এ
তো সবচেয়ে উচ্চ বংশ, মর্যাদাপূর্ণ সৈয়দজাদি, তো ওনাদেরকে ঘরের মধ্যে, অনেক লম্বা ঘটনা, ঘরের মধ্যে আনলেন, এবং ওনাদেরকে যেভাবে সম্মান করা দরকার, যেভাবে আপ্যায়ন করা দরকার, যা যা প্রয়োজন, এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে হুকুম দিয়েছেন যে এদের সম্মানে যাতে কোনো কমতি না হয়,
আল্লাহু
আকবার, এদের আদবের যাতে কোনো কমতি না হয়। দেখেন, এটা করার পর যখন অর্ধরাত হলো, তখন ওই মুসলমান যিনি ধনী ছিলেন উনি স্বপ্ন দেখলেন যে কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে, কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে, এবং রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে আছেন, এবং যারা খুশনসিবওয়ালা তারা জান্নাতের দিকে যাচ্ছেন, এবং চতুর্দিকে হাহাকার। তখন ওই কিয়ামতের ময়দানে একটি সুন্দর একটি মহল দেখা যাচ্ছে। তখন ওই মুসলমান ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই প্রাসাদটা কার জন্য? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, একজন মুসলমানের জন্য, এই প্রাসাদটি একজন মুসলমানের জন্য। তখন ওই মুসলমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুসলমান, আমি আল্লাহকে মানি, আপনাকে মানি, বিশ্বাস করি। যখন এই কথাটা বলেছেন ওই কিয়ামতের ময়দানে স্বপ্নের মধ্যে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমান ধনী ব্যক্তিকে প্রশ্ন করলেন যে তুমি যে মুসলমান, এটার প্রমাণ কি?
আল্লাহু আকবার।
দেখেন, আমার আকা আলা হযরত, যেটা বাপ্পু শরীফ আমার সৈয়দজাদা ইকরাম কাদির আত্মার যেটা বলেছেন, যে আলা হযরত প্রশ্ন, যে যদি কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, যদি তুমি যদি প্রমাণ খুঁজেছো, দলিল খুঁজেছো তুমি সৈয়দজাদা কিনা, ওটা যদি কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করে, ঠিক এই স্বপ্ন যুগে ওই মুসলমান ধনী ব্যক্তিকে আমার রাসূল প্রশ্ন করলেন যে তুমি যে মুসলমান দাবি করছো, এটার প্রমাণ কি, দলিল নিয়ে আসো।
জি,
তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যে ওই যে ঘটনাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বললেন যে তুমি আমার পরিবার বর্গের কাছে প্রমাণ চেয়েছো, সেই সৈয়দজাদি কিনা, সৈয়দ বংশ কিনা, তো আজকে তুমি মুসলমান দাবি করছো, তাহলে তুমি মুসলমান সেটার প্রমাণ দাও। তখন তার সাথে সাথে ঘুম ভেঙে গেল, সে ছটফট করে যে ওই সৈয়দ বংশদেরকে খুঁজতে শুরু করলো। খুঁজতে 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 যখন ওই অমুসলিমের কাছে গিয়ে পৌঁছলেন, তখন অমুসলিমকে গিয়ে বললেন যে আমাকে দিয়ে দাও, আমাকে তাদের হকদার, আমি, তুমি অমুসলিম, আমি মুসলমান, তুমি এত হাজার দিরহাম নাও, এত টাকা নাও, আমাকে দিয়ে দাও। তখন ওই অমুসলিম বললেন, এটা এক সময় ছিল, আলহামদুলিল্লাহ এখন এদের খেদমত করা সবচেয়ে বড় হকদার হচ্ছে আমি। কেন? কারণ আল্লাহ তাআলার দয়ায় যেভাবে গত রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নে আপনার স্বপ্নে এসেছিল, একইভাবে আমার স্বপ্নে এসে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দয়া করেছেন, এহসান করেছেন, এবং এই আওলাদের রাসূলকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দান করেছেন, আমি কলমা শরীফে মুসলমান হয়ে গিয়েছি। তখন ওই মুহূর্তে যে যিনি অমুসলিম মুসলমান ধনী ব্যক্তি ছিলেন, তখন উনি যে নিরাশ হয়ে চলে গেলেন। তাহলে এখান থেকে একটা মেসেজ আমাদের জন্য, যেটা আমার আকা আলা হযরতের মেসেজ আমার বাপু শরীফ দিয়েছেন, আমার আমির রাসূল এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন কেউ যদি বলে যে আমি সৈয়দজাদা সৈয়দ বংশ, এটার ব্যাপারে যেন আমরা প্রশ্ন না করি, এটার ব্যাপারে যেন আমরা দলিল না খুঁজি। তাহলে যদি দলিল যদি খুঁজি, হয়তো এমনও হতে পারে যখন আমরা সাকারাতের বিছানায় শুয়ে যাব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তখন যদি বলেন ইয়া রাসূল আমি তো আপনার গোলাম মুসলমান, তখন আমার রাসূল যদি প্রশ্ন করেন দলিল দাও, তখন আমাদের অবস্থা কি হবে? আচ্ছা, যখন কবরের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হবে, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করবে, তখন সে যদি বলে ইয়া রাসূল আমি আপনার গোলাম, আর আমার রাসূল ওই মুহূর্তে যদি বলে তুমি যে আমার গোলাম, এটার প্রমাণ কি, দলিল দাও, যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গা ফুক দেওয়ার কারণে যখন ওই কিয়ামতের ময়দানে উঠানো হবে, তখন যদি আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার গোলাম, আমি আপনার আশিক, তখন ওই মুহূর্তে যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যে আমার আশিক আমার গোলাম, এটার প্রমাণ কি, দলিল কি, তখন লিয়াকত ভাই আমাদের অবস্থা কেমন হবে? ওই কারণে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলেছেন, মেরে সব আজিজ ছুটে, মেরে দোস্ত ভিগ লুটে, শাহতুম না রুটে জানা মদানী মদিনে ওয়ালে। দেখেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই কিয়ামতের ময়দানে যদি আমাকে না বলে দেয়, তাহলে আমার কোনো সাহারা থাকবে না।
বেশক,
এবং ওই কিয়ামতের ময়দানে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার আওলাদকে দলিল খোঁজার কারণে, ওনার আওলাদকে অসম্মান করার কারণে, রেসপেক্ট সম্মান না করার কারণে, যদি ওই কিয়ামতের ময়দানে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তখন আমাদের অবস্থা কেমন হবে? তো সেই জন্য আমাদের উচিত, আমার আমির আহলে সুন্নাত, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে উত্তম পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবে সৈয়দজাদাদেরকে, সৈয়দ বংশ যারা রয়েছেন তাদেরকে চোখ বন্ধ করে রেসপেক্ট করা, সম্মান করা। তবে হ্যাঁ, যারা মিথ্যা দাবি করে, যেটা ব্যাপার আমার বাপু শরীফও বলেছেন, তাদের ক্ষেত্রে তারা তো অবশ্যই গুণাগার হবে যে সে যদি মিথ্যাবাদী হয়। আচ্ছা দেখেন, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু মুখে বলেছেন এমনটা নয়, কিতাবের মধ্যে আসছে, একজন সৈয়দজাদা ছোট আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে খেদমত করার জন্য এসেছে। যখন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানতে পারলেন উনি সৈয়দজাদা, তখন ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে সতর্ক করে দিলেন, খবরদার যে আজকে থেকে এই সাহেব মানে সৈয়দজাদার কোনো খেদমত তোমরা নিতে পারবা না, বরঞ্চ ওনার যত ধরনের খেদমত আছে তোমরা করবা, এবং ওনার যেটা প্রাপ্য, যেটা প্রাপ্য ওটাও দিয়ে দিবা। ওই দিন থেকে ওনার ফ্যামিলি মেম্বার সহ সবাই ওই আওলাদের রাসূলের খেদমত করা শুরু করে দিলেন, এবং ওনার যেটা প্রাপ্য সেটাও দিয়ে দিলেন। শেষ পর্যায়ে যখন উনি এসেছেন কাজ করার জন্য, শেষ পর্যায়ে উনি নিজেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘর মোবারক থেকে তশরিফ নিয়ে চলে গেলেন। আচ্ছা, এটা তো আলা হযরতের আদর্শ, আমার আকা আমার আমিরুল সুন্নাহর আদর্শ কেমন? এই বর্তমান ফিতনা ফিসাদের যুগে আওলাদের রাসূলকে কেমন সম্মান করছেন? বলা হচ্ছে বাইরে একটা রাষ্ট্রের মধ্যে একটি পরীক্ষা করার জন্য আমিরুল সুন্নাহ একটা হসপিটালে গিয়েছিলেন। দেখেন, আল্লাহর ওলিদের, আশিকে রসুলদের যে আওলাদের রসুলদের কতটুকু সম্মান করছে, কীভাবে সম্মান করছে। তো ওনার প্রস্তাব টেস্ট করার জন্য দিবে, তো ওনার ওই প্রস্তাবগুলি নেওয়ার জন্য একজন মানুষ ব্যক্তি হাত বাড়ালেন, কিন্তু উনি তাকে দিলেন না, ওনার প্রস্তাবগুলি ওনাকে দেননি। তো ওনার আশেপাশে যারা আছে ওনাকে প্রশ্ন করলেন, হুজুর আপনি আপনার প্রস্তাব টেস্ট করার জন্য এনেছেন, পরীক্ষা করার জন্য এনেছেন, কিন্তু ওনাকে দেননি কেন? তখন আমার আমিরুল সুন্নাহ বলেন কি জানেন, উনি সৈয়দজাদা, আমি কিভাবে যে আমার প্রস্তাব ওনার হাত মুবারকে দিব? যদি কিয়ামতের ময়দানে যদি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আমির রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যদি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি প্রশ্ন করে যে এ ইলিয়াস আত-তার কাদরী, যে তুমি কি তোমার প্রস্তাব আর অন্য কারো হাতে দেওয়ার জন্য কি মানুষ পাও নাই?
আল্লাহ,
আমার বংশধরের, আমার পরিবারকে পেয়েছো তুমি, আমার আওলাদকে পেয়েছো, তখন আমি কি জবাব দিব?
জি,
ওই কারণে আমার আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ এই ফিতনা ফিসাদের যুগে চোখ বন্ধ করে আমাদেরকে আওলাদ রাসূলদের মোহাব্বত, তাজিম, ভালোবাসা, রেসপেক্ট শিখাচ্ছেন। কারণ ওই আওলাদ রাসূলকে মোহাব্বত করা এটা ইমানের দাবি। কিরকম ইমানের দাবি? এটা রাওয়ায়েত আমরা সব শুনি, রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আবুদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি।
জি,
অর্থাৎ কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের প্রাণের থেকেও প্রিয় মনে করবে না।
জি,
এরপর বলছেন ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, আমার এবং আমার সত্তা তার নিজ সত্তা থেকেও বেশি প্রিয় হবে না। এরপর বলছেন ওয়া তাকুনা ইতরতি আহাব্বা ইলাইহি মিন ইতরতি, এবং আমার সন্তান তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না। ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং আমার আহলে বাইত রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তার পরিবার পরিজন থেকে বেশি প্রিয় হবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, তাদের চাইতে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল পরিবারবর্গ যারা আছে তাদেরকে মহাব্বত করব না, তাদেরকে সম্মান করব না, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। ওই কারণে সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা, যিনি হচ্ছেন আমাদের মাথার তাজ, যিনি হচ্ছেন আমাদের আইডল, যিনি হচ্ছেন আমাদের আদর্শ, এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালামের পরে যিনার মর্যাদা, উনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাপারে আসছেন, উনি বলছেন উনি যখন খলিফা নিযুক্ত হলেন তখন উনি বললেন যে আমি যে আওলাদে রসুলদের এত বেশি সম্মান করতাম, এত বেশি খেয়াল রাখতাম যে ওনার আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের চাইতে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা আছে তাদেরকে বেশি মহাব্বত করতেন এবং সম্মান করতেন। তাহলে যে এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, এবং এই যে মুকাশ্বফাতুল কুলুবের মধ্যে ঘটনা, আমার বাপু শরীফ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যেটা কওল এবং আমার আমিরুল সুন্নাতের যেটা ঘটনা, আলা হযরত যেটা ঘটনা, এখান থেকে মূল বিষয়টা যেটা আমরা বুঝতে পারি যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা শান মান মর্যাদা যেমন, ঠিক একইভাবে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বংশ এবং ওই বংশের মাধ্যমে যে সমস্ত মানুষ আওলাদগণ কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে সম্মান করা, আদব করা প্রত্যেক মুসলমানদের জন্য এটা আবশ্যক এবং প্রত্যেক মুসলমান এটা ইমানের দায়িত্ব। ওই কারণে যেটা আমার কাসর ভাই বলেছেন, যারা আওলাদ রসুলের সামনে বেয়াদিবি করবে, আওলাদ রসুলকে যথাযথ সম্মান করবে না, তারা কিন্তু দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবে, পরকালে তো অবশ্যই লাঞ্ছিত হবে, আর যারা আওলাদ রসুলকে সম্মান করবে তারা দুনিয়ার মধ্যেও সাকসেসফুল হবে এবং কিয়ামতের ময়দানে সম্মানিত হবে ইনশাআল্লাহুল করিম। ওই আওলাদ রসুল ওই ব্যক্তির জন্য শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আওলাদ রসুলদেরকে যথাযথ সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।
আমিন আমিন আমিন। আমি ইকরাম ভাইয়ের কাছে আবারও যাব যে হুজুর, অনেকের নামের সাথে তো সৈয়দ শব্দ লেখা থাকে, তো সৈয়দ শব্দ লেখা থাকলেই কি সে সৈয়দজাদা হয়ে যাবে, এ ব্যাপারে আপনি কিছু ইরশাদ করবেন?
আসলে সৈয়দটা তারাই লিখবে যারা প্রকৃতপক্ষে সৈয়দ।
জি,
অনেকে আছে আবু সৈয়দ।
জি,
আবু সৈয়দের প্রত্যেকেই ওনার নসল দিয়ে যারা আসলো সবাই সৈয়দ পিতার লকব থেকে, তাহলে ওইভাবে সৈয়দ হলে তার সৈয়দ হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে সৈয়দ জাদা, এরা যদি মাজাল আল্লাহ তোমা যদি কোনো কারণে গুনাহে লিপ্ত হয়ে যায়, কোনো অসৎকাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ুজাত বরকত থেকে তারা বঞ্চিত হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যাবে তারা। তারপরও আল্লাহ তাদেরকে দয়া করবেন কিয়ামতের ময়দান, শুধু মাত্র রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে।
বংশ
তৃতীয়ত হচ্ছে যে না হইয়া দাবি করা, যেখানে বর্তমানে সমাজের মধ্যে না হইয়া দাবি করার কারণে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, বাড়ির মালিক নয়, জমির মালিক নয়, 20 বছর পর ওইটা নিয়ে জমির মালিক না হওয়ার কারণে অনেক ধরনের রক্তপাত, অনেক মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমা, অনেক কিছু হয়েছে। তো যেখানে সামান্য জমির কারণে, জায়গার কারণে, বাড়ির কারণে এত কিছু হয়ে যাচ্ছে, সেখানে আওলাদ রাসূলের মতো এত বড় একটা মর্যাদা, এত বড় একটা সারপ্রাইজ আল্লাহ পাকের পক্ষ থেকে, এত বড় একটা নিয়ামত, এটার অধিকারী না হয়ে দাবি করা কালকে আমাদের ময়দানে কিন্তু লজ্জিত হওয়ার একটা অন্যতম একটা কারণ। সেজন্য ফাতেমা বতুল বিনত রসুল এর মধ্য দিয়ে আওলাদ রসুলের সূচনা। আমরা তো শুনতেছি যে প্রিয়নবীর বংশধর নিচের দিকে, উপর দিকে দাঁড়া আমাদের তাকাই, প্রিয়নবীর আগমনের পূর্বে যারা ছিলেন তারা সবাই ইমানদার ছিলেন।
জি,
হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবীর আব্বাজান হযরত আবদুল্লাহ পর্যন্ত কিতাবের মধ্যে রয়েছে প্রায় 500 নানি দাদি, এদের মাধ্যমেই প্রিয় নবীর নূর মুবারক ট্রান্সফার হয়েছে।
পাঁচশত
নানা নানি নানি দাদি এগুলোর মাধ্যমে। যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার সেখানে আসছিলেন, ওই ওনার মাধ্যমে শুধু একজন সন্তান এসেছেন, অন্য কোনো সন্তান পৃথিবীতে আগমন করেন নাই। যখন শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আগমন করবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া রাহমাতুল্লাহ আলাইহা, ওনাদের মধ্য থেকে সবসময় তো দুইজন দুইজন হয়, কিন্তু যে এবার নবীর নূর মুবারক ট্রান্সফার হবে ওই সময় শুধুমাত্র একদিন সন্তান এসেছেন, উনি হচ্ছেন হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ ব্যাপারে দেখলে হজ আব্দুল মুত্তালিব যখন ওনার সময় আসলো, এই জন্য প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বেশি বলতেন যে আনাবনু জাবি জাবিহাইন, আনাবনু জাবিহাইন, আমি দুই জবির সন্তান। দুই জবি বলতে কেন, একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ আর একজন হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুইজন কুরবানির ফসল হচ্ছে আমি। কেমনে, যখন জমজম কূপকে যখন ভরাট হয়ে, আমরা অনেকে জানি না, আমরা জানি হয়তো ইসমাইল আলী ইসলামের পর থেকেই জমজমকের পানি উঠতেছে, কিন্তু একটা সময় গিয়ে জমজম কূপের পানিও কি হয়ে গেল, বন্ধ করে দিল। তার নাম হচ্ছে আমর বিন হারিস। তাকে যখন সে খানা খাওয়ার মধ্যে যখন হারাম কাজের জন্য লিপ্ত হয়েছিল, তখন মারামারি যখন প্রাণ বিনাশ কাজে যখন লিপ্ত হয়েছে, তখন মক্কার মধ্যে যারা ছিল তারা তাকে বের করে দিয়েছিল। তখন সে হানায় খাবার জন্য যে সমস্ত মূল্যবান হাদিয়া আসতো, ওই হাদিয়াগুলা ওই জমজম কূপের মধ্যে রাখত। রাখতে একসময় এটা বরাট হয়ে গিয়েছে। এখন খাজা এখন আব্দুল মুত্তালিব একদিন হানায় খাবার হাতিমের মধ্যে নিয়ে আরাম করছিলেন, তিনি স্বপ্ন দেখলেন যে জমজম কূপের পর্দা উঠে গিয়েছে। তখন তিনি তা খনন করার নিয়ত করলেন। তখন মানুষ তাকে অনেকে বললো যে আপনি এটা পারবেন না, ওনার মাথায় একজন সন্তান ছিল। তখন তিনি মান্যত করলেন যে আল্লাহ আমাকে যদি 10 জন সন্তান দান করো, আমি এগুলোকে নিয়ে আবার জমজম কূপটা পুনরায় খনন করবো এবং তোমার রাস্তায় এক কুরবানি দিব। তখন আল্লাহ পাক তাকে 10 জন সন্তান দিলেন, উনি এদেরকে সাথে নিয়ে জমজম কূপটা আবার পুনরায় খনন করলেন। এখন আবার জমজম কূপ আবার চালু হলো, সবাই আবার পানি পান করতে লাগলো। কিন্তু একটা মাদানী ফুল হচ্ছে যে জমজম কূপটা এমন যে যে নিয়ত ওই পানি পান করবে তার সে নিয়ত পূর্ণ হবে।
জি মাশা,
এবং জমজম কূপের পানি যদি মাথায় দেয় তাহলে তাকে অপদস্থ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তখন এখন অনেকে আবার স্বপ্ন দেখাচ্ছে যে আব্দুল মুত্তালিব তুমি কী করো, তোমার স্বপ্ন পূরণ করো, আল্লাহ রাস্তায় কোরবানি করো। তখন তিনি একটা বেড়া যাবে করলেন, ফকির মিসকিনদেরকে খাওয়ালেন। আবার স্বপ্ন দেখলেন যে এটা না, বড় কোরবানি। তিনি তারপর দিন আবার উদযাপন করলেন। তখন আবার পরদিন হতে না, এটা না, তোমার প্রিয় বস্তু কোরবানি। তখন জিজ্ঞেস করছে প্রিয় বস্তু কীটা কি, তোমার সন্তান। তখন তিনি তার সন্তানকে ডাকলেন, 10 জন সন্তান সবাইকে ডাকলেন যে আমি চাচ্ছি তোমাদের মধ্যে একজনকে কোরবানি দেওয়ার জন্য, তো আমি নিয়ত করেছি মান্যতা, আমার মান্যটা পূর্ণ করতে হবে, এটা আল্লাহ পাকের আদেশ। তখন 10 জনে বলে আপনি, আমরা আপনার অনুগত, আপনি যাকে চান তাকে কোরবানি করতে পারেন। এখন তার সবাই কোরবানি দেওয়া যাবে না, কী করলো যে লটারি মাধ্যমে নাম নির্ধারণ করবে, এখান থেকে যার নাম উঠবে তাকে কোরবানি করবে। এখন দুর্ভাগ্যবশত যখনই নাম দিল, 10 জনের মধ্যে নাম উঠালো, নাম আসলো হযরত আব্দুল্লাহ, প্রিয় নবীর আব্বা জানেন। এখন হযরত আব্দুল্লাহকে যখন জবাই করার জন্য যখন নিয়ে যাচ্ছিল, তখন আত্মীয় স্বজন আরবের যারা ছিল তারা সবাই ধরে ফেললো যে কাকে নিয়ে যাচ্ছেন। এটা আমাদের আরব বংশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার চেহারা মোবারক দেখলেই আরব বীর আভিজাত্যের কথা স্মরণ হয়, যার নুরানি চেহারা দেখে মানুষ বিভোর হয়ে যায়, তাকে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য, যেটা হতে পারে না। চলো অমুক রাষ্ট্রের মধ্যে বা অমুক দেশের মধ্যে একজন গণকাজ তার কাছে জিজ্ঞেস করি। তখন তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন যে আপনাদের এখানে আমি এরকম সম্বন্ধে এখন কী করা যায়। তখন তিনি বলেন একটা কাজ করুন, আপনাদের এখানে একজন ব্যক্তির জন্য মুক্তিপণ কত নির্ধারণ করেন, ওই যে 10টা উট, একটা কাজ করেন আব্দুল্লাহর নাম এবং উটের নাম দুইটাই লটারি দিন, যতবার হযরত আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টা করে উঠ কোরবানি। এখন এরকম দিতে 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 1, 2, 3 বার যতবার দেয় 10টা 10টা করে 10 বার দিল, 10 থেকে 100, 100টা উঠ। 11 বার যখন দিল তখন উঠের নাম আসলো, বলে বাস আর লাগবে না, 100টা উঠ কোরবানি দিতে হবে। হযরত আব্দুল্লাহ প্রতি 100টা উঠ কোরবানি দিলেন এবং হযরত আব্দুল্লাহ এখান থেকে রক্ষা পেলেন। তার মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন শুধু এটা নয়, এখন ওই যেটা বললাম যে আভিজাত্যের কথা, প্রিয় নবীর আব্বাজানকে দেখেই তখন ওই জামানার মধ্যে তাওরাত জবুর ইঞ্জিল এই সমস্ত কিতাবগুলো যিনি পড়েছেন, ওই একজন মহিলা ছিলেন, জ্যোতিষী মহিলা, তার নাম ছিল ফাতামা বিনতে মুর আল আল খাসআমিয়া। তখন ওই ফাতামা বিনতে মুর আল খাসআমিয়া সে তাকে দেখে বলতে লাগলো যে আব্দুল্লাহ এটা কাজ করুন, আমি আপনার সাথে মিলিত হতে চাই, আপনার যে 100টা উট কোরবানি দিয়েছি আমি সেগুলো 100টা উট আপনাকে ফিরিয়ে দেবো, শুধুমাত্র আপনি আমার সাথে আমাকে সঙ্গ দিবেন। তখন খাজা আব্দুল্লাহ উদি আল্লাহ তালাম তিনি বলতে লাগলেন, এটা তো হচ্ছে শরিয়ত বিরোধী, কোরআন বিরোধী, এটা তো হালাল নয়, তুমি আমার জন্য হালাল, আমি তোমার জন্য হালাল নয়। এখানে একটা মাদানী ফুল হচ্ছে যে প্রিয় নবীর আব্বাজান আম্মাজান জাহেলি যুগের মধ্যে প্রতিপালিত ছিলেন। তখন পরিবারের সিদ্ধান্তের ক্রমে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন শাদী হয়, শাদী হওয়ার কয়েকদিন পর যখন যাচ্ছিলেন, তখন ওই ফাতেমা বিনতে মুর আল খাসআমের সাথে সাক্ষাৎ।
জি,
বললেন যে আবদুল্লাহ, আপনি মনে হয় কোনো নারীর সাথে মিলিত হয়েছেন। তখন বলল কী জন্য? বলে যে আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে। কেমনে? বলছে আমি কিতাব পড়েছি, আমি আপনাকে ওই দিন প্রস্তাব দিয়েছি, আমি আজকে প্রস্তাবটা প্রত্যাখ্যান করছি। যে কী জন্য? বলছে আমি এই জন্য চাইলে আমি আপনাকে আপনার সাথে মিলিত হওয়ার একটা কারণ হয়েছে, আমি কিতাবে পেয়েছি আপনার মধ্যে এমন একটি নূর রয়েছে যেটা আখেরি নবী আপনার মধ্যে রয়েছে, আমি চাইলাম সেই নূর অধিকারী হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক আমার তকদিরে রাখে নাই, এটা আমেনার তকদিরে রয়ে গিয়েছে, সেজন্য আপনার থেকে সেই নূরটা ট্রান্সফার হয়ে গিয়েছে, আপনার সৌন্দর্য চলে গেছে, এখন আমি আর ওই নূর অধিকার হতে পারবো না, যেন আমি আপনাকে আজকে প্রত্যাখ্যান করছি। তাহলে দেখুন, এখান থেকে প্রতীয়মান হয় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আব্বাজান আম্মাজান এরা অপবিত্র ছিলেন না, এরা পথপবিত্র ছিলেন। এই জন্য হাদিস মুবারাকার মধ্যে রয়েছে ইমানদার ছিলেন, মিল্লাত ইব্রাহিমের উপর ছিলেন।
এই
জন্য প্রত্যেক যুগের মধ্যে হাদিস পাকের মধ্যে রয়েছে, প্রত্যেক যুগের মধ্যে আল্লাহ পাক সাতজন ইমানদার বান্দা বন্দিনীকে রাখতেন তাকে ডাকার জন্য। আর প্রত্যেক যুগের মধ্যে, প্রত্যেক নবীর যুগ শেষ হওয়ার পর মধ্যখানে থাকলেও ওইখানে ওই সময়ের মধ্যে সাতজন করে এরকম পূর্ণবান ব্যক্তি যারা আল্লাহ পাকে ডাকত, ইবাদত করত। এবং পরবর্তীতে প্রিয় নবীর ম্যাচিউর হওয়ার আগে, অর্থাৎ প্রিয় নবীর যখন প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আব্বাজান আম্মাজান ইন্তেকাল করেছেন, তো প্রতিমধ্যে প্রিয় নবী তাদের মাজার গিয়ে জিয়ারত করেছেন এবং তাদেরকে আবার কলমা পড়িয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে, ওনারা যদি ইমানদার হয়ে থাকে তাহলে কেন কলমা পড়ালেন? আর যদি ইমানদার না হতো তাহলে কলমা পড়াটা বোঝা আসতো।
জি,
এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ওনারা মিল্লাত ইব্রাহিমের উপর ছিলেন, বেঈমান ছিলেন না, ইমানদার ছিলেন, তো কলমা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম আশা করেন, প্রিয় নবীর আব্বাজান আম্মাজানকে আশা করেন না।
জি,
সেজন্য ওই সৌভাগ্যটা থেকে বঞ্চিত না করানোর জন্য প্রিয় নবী তার আব্বাজান আম্মাজানকে আবার কলমা পড়িয়েছিলেন।
জি জি, এটাও একটা মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজানকে আবার ওনাদের মাজার মোবারক থেকে উঠানো হয়েছিল, এরপর ওনাদেরকে
আপনি যখন বললেন, এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ তো ইন্তেকালের পর আবার সশরীরে কেমন উঠবে?
জি,
এখন প্রশ্ন হচ্ছে যে হযরত ইউনূস আলাইহি সালাতু ওয়াসসালাম যেই মাছের পেটের মধ্যে ছিল ওই মাছ জাহান্নামে যাবে না, কি জন্য? ওই মাছের পেটে একজন নবী বহন করেছেন, ওই মাছের পেটটা একজন নবী আরো তার পেটের মধ্যে অবস্থান করেছিলেন। তো যেই পেটের মধ্যে অবস্থান করার কারণে যদি ওই মাছ যদি জান্নাতে যায়, আমেনার গর্ভের মধ্যে নূর মুবারক ছিল, সেই আমেনা এবং হাজী আব্দুল্লাহ ওনার কেন জাহান্নামে হতে
পারে?
ওনারা নিঃসন্দেহে জান্নাতি।
আসলে ইকরাম ভাই, আমার আসলে অনেক সময় অনেক মানে মানে এমন লাগে না যে কিরকম একজন উম্মত হতে পারে যে এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করে, প্রশ্ন করে। আল্লাহ পাক বাস আমাদের সবার ইমানকে অটল রাখুক, ইমানকে হিফাজত করুক। আসলে বর্তমানে এমন ফিতনা ফিসাদের যুগ যে আপনাকে এত সূক্ষ্ম বিষয় দিয়ে ধোকা দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক বাস আমাদেরকে দয়া করুক, ওনার দয়ার দৃষ্টিতে রাখুক। আরেকটি প্যাকেজের সময় হয়ে গেছে, যে প্যাকেজে আমরা বিভিন্ন আলোকসজ্জা বা জুলুসের চিত্র দেখতে পাই, আসুন সেগুলো আমরা দেখি। জি,
প্রিয় নবী নূর নবী মারহাবা, নূর নবী প্রিয় নবী মারহাবা, প্রিয় নবী নূর নবী মারহাবা, নূর নবী প্রিয় নবী মারহাবা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা, এলেন তাজিদার নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, সবে মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা,
সুবহানাল্লাহ, আমরা দেখলাম খুব সুন্দর লাইটিং। হ্যাঁ, এরকম লাইটিং দেখলে তো আশিকের রসুলের মন এমনিতেই আন্দোলিত হয়ে যায়। তো আমরা চেষ্টা করি আমাদের পাড়া মহল্লায়, আমাদের বাড়িঘর এভাবে লাইটিং করার। অনেকের সামর্থ্য আছে, কিন্তু আসলে কি বলবো, তাদের এতটুকু পর্যন্ত ইশক নেই যে সেই অর্থ আল্লাহ রসুলের মিলাদে খরচ করবে। আমরা তো দেখি যে বিভিন্ন সময়, বিভিন্ন ওকেশনে আপনার বিয়ে শাদিতে বলেন বা রমজান শরীফও আমরা দেখি যে বিভিন্ন জায়গায় লাইটিং করা হয়। তো আমরা আকার মিলাদ, যে আকা ছাড়া কুল কায়নাত শূন্য। হ্যাঁ, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে কিছুই হতো না। সে আকার মিলাদে যদি আমরা লাইটিং না করি তাহলে কখন করব। তো যা যতটুকু সম্ভব আমরা লাইটিং করি। সেলিম একটি কথা বলেছিলেন যে নিজের পরিবারের চাইতো, নিজের সন্তান সন্ততির চাইতো যাতে আমরা আহলে বাইতকে মর্যাদা দেই, সম্মান দেই, যেটা আমরা ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দেখতে পেয়েছি। যে ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু যখন গনিমতের মাল বণ্টন করছিলেন, হ্যাঁ, তো যখন সেখানে সাহাবিরা আসছিল এবং যার যার অংশ নিয়ে যাচ্ছিল, তো ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে তশরিফ আনলেন। তো ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু 1,000 দিরহাম দান করলেন। তো কিছুক্ষণ পর ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তশরিফ আনলেন, ওনাকেও 1,000 দিরহাম দান করলেন। কিন্তু যখন ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুর আপন শাহজাদা আসলো, তখন তাকে 500 দিরহাম দিলেন। তো সে অবাক হয়ে গেল যে মানে তাদের সাথে আমার এত পার্থক্য কেন, তাদেরকে 1,000 করে দেওয়া হয়েছে, আমাকে কেন 500। তো ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে তাদের বাবার মতো তোমাদের বাবা কিনা, হ্যাঁ, তাদের মায়ের মতো তোমাদের মা কিনা, তো তাদের নানার মতো তোমাদের নানা কিনা। তো এটাই হচ্ছে আসলে আহলে বাইতের প্রতি মহব্বত। তো আমাদেরকে এমন মহব্বত করতে হবে যেটা আমরা সৈয়দি আলা হজরতের আমলের মধ্যেও দেখতে পাই। হ্যাঁ, সৈয়দি আলা হজরত রহমতুল্লাহ তাআলাহির মাহফিলের মধ্যে যদি আওয়ামদেরকে, সাধারণদেরকে একগুণ দেওয়া হতো, দ্বিগুণ দেওয়া হতো সৈয়দজাদাদেরকে, ঠিক সেভাবে আমরা আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার যখন মাদানী মুজাকারা দেখতে পাই, ওনার সাথে যখন কেউ মোলাকাত করে, আমার মাশাআল্লাহ কাউসার ভাই দেখার সৌভাগ্য অর্জন করেছে, তো সেখানেও দেখা গিয়েছে যে সাধারণ ইসলামী ভাইদেরকে যদি একটা দেয়া হয়, সেটা ঈদই হোক বা রিসালা হোক, যেটাই হোক, একটা দেয়া হলে সৈয়দজাদাদেরকে দুইটা দেয়া হয়। তো এটা আমাদের আমলের মধ্যে রাখা চাই। তো আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। জিউজুর, এ ব্যাপারেও কিছু শুনবো আপনার কাছ থেকে।
আলহামদুলিল্লাহ, একটা বিষয় হচ্ছে যে হুজুর দেখেন, একটা বিষয় আমি বুঝি না, আর একটা বিষয় আমি বুঝবো না।
জি,
দুইটা তো আলাদা
পার্থক্য আছে।
তো যারা ওই মন মানসিকতা নিয়ে প্রশ্ন করে যে আমি বুঝবো না,
জি,
তো ওনাদের সামনে যদি হাজারো দলিল উপস্থাপন করা হয়, এরপরও প্রশ্ন ওইটাই আসবে যে আমি তো বুঝতেই রাজি
না। জি,
যেখানে আল্লাহ তাআলা পের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এ দুজন আমার মেয়ের ছেলে। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে এটা তিরমিজি শরীফের মধ্যে, হাদিসের মধ্যে এটা এসেছে যে হে আল্লাহ পাক, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো।
সুবহানাল্লাহ।
এখন আমরা যারা মুসলমান দাবি করতেছি, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত দাবি করতেছি, তো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই না এমন তো কেউ নেই।
জি,
আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক এটা চাই না তো আমাদের এমন কোনো কেউ নেই। তো স্বয়ং যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজেই বলে গিয়েছেন যে যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসব।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে।
সুবহানাল্লাহ,
তার মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি হাসিল করার মাধ্যম হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা।
সুবহানাল্লাহ,
আর আহলে বাইতকে ভালোবাসার বিপরীতে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি, ইনাদেরকে আমরা কীভাবে করে সমাজের মধ্যে ভিন্ন চরিত্র উপস্থাপন করা যায়, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা চলে যাই, সাধারণত যারা ওই দিকে যাচ্ছি তারাই দেখা যাচ্ছে তারা যাদেরকে ভালোবাসে, যাদের সন্তুষ্টি হাসিল করতে চায়,
জি,
তাদের সন্তানদেরকে পাইলে মহব্বত ভালোবাসা এটা থেকে বিরত নয়,
জি,
একটা ন্যাচারাল না, আমি কাউকে ভালোবাসি তার সন্তানকে ভালোবাসলে ইনি আমাকে কি করবে, মহব্বত করবে, ইনি আমার প্রতি আকর্ষিত হবে তার সন্তানের মহব্বত করার কারণে। এটা আমরা এক্ষেত্রে আমাদের কোনো রকম প্রশ্ন নেই, দ্বি কথা নেই, দ্বি মত নেই, এক্ষেত্রে আমরা এগ্রি আছি। কিন্তু যখনই আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কথা আসে, তখন যখন আমাদের সমস্যা হয় তখনই বোঝা উচিত, চিন্তা করা উচিত, ওনাদেরকে টেনশন করা উচিত যে আমাদের প্রবলেমটা কোথায়। আমি একজন ব্যক্তিকে মহব্বত করি, তার সন্তানদেরকে মহব্বত করি তার ভালোবাসা পাওয়ার জন্য, এক্ষেত্রে আমার দ্বিমত নেই। আমার নিজের সন্তানের প্রতি আমার ভালোবাসা আছে, সেক্ষেত্রে আমার দ্বিমত নেই। তাহলে আমার দ্বিমত, আমার নফস, আমার কলফ আমাকে বাধা প্রদান করতেছে আহলে বাইতকে মহব্বত করার ক্ষেত্রে, আহলে বাইতকে ভালোবাসার ক্ষেত্রে। ওনাদেরকে সম্মান তাজিম করলে তখন আমার মধ্যে কেন প্রবলেম হয়, মানে আমার কেন খারাপ লাগতেছে? কাদেরকে মহব্বত? আহলে বাইতকে মহব্বত করার মাধ্যমে। তাহলে আহলে বাইতকে মহব্বত করার মাধ্যমে যদি আমার সমস্যা হয়, তাহলে আমরা কীভাবে আশা করতে পারি সে আহলে বাইতের আকা ইনাদেরই আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আমাকে ভালোবাসে?
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসাইন ফাতিমা আলী, প্রিয় নবী হাসান হুসাইন ফাতিমা আলী, পাক পঞ্জতন কে মোরা ভালোবাসি, আওলাদে রাসূল কে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
আপনার কাছ থেকে শুনবো, যেহেতু টাইমও প্রায় শেষ, অনেকে আওলাদের রাসূলের ব্যাপারে যখন কোনো খারাপ কিছু তাদের সামনে প্রকাশ পায়, হ্যাঁ, তো এই ব্যাপারেও তারা প্রশ্নবিদ্ধ করে, বিভিন্ন জায়গায় তাদের সমালোচনা করে থাকে।
জি,
এবং অনেক সময় দেখা যায়, আমরা আলা হযরতের সিরাত যদি দেখি, উনি কিভাবে আওলাদের রাসূলদেরকে সংশোধন করেছেন, ওনার সামনেও কিন্তু অনেকে বিভিন্ন আওলাদের রাসূলের ব্যাপারে বলা হতো যে এই আওলাদের রাসূলের ব্যাপারে এটা প্রকাশ পেয়েছে, বা উনি নিজেও অবলোকন করেছেন যে এই আওলাদের রাসূলের মধ্যে এই এই কমতিটা দেখা যাচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, ওনাদের ব্যাপারে কথা বলা বা ওনাদেরকে ইসলাহ করা?
মাশাআল্লাহ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমত হচ্ছে আমার আমির আহলে সুন্নাত যে কালামটি, যে কথাটি বলেছেন, আমির আহলে সুন্নাত বলেন যে আওলাদের রাসূলদের ব্যাপারে আমার চোখ বন্ধ। কেন এই ধরনের প্রশ্নও করেছেন আমির আহলে সুন্নাতকে? কারণ আওলাদের রাসূল যদি কোনো কারণে যদি ভুল ত্রুটি করে ফেলে, তাহলে এটা আল্লাহ তাআলা দেখছে। কারণ ওনাকে ভুল দেখিয়ে দেওয়া বা ওনার ভুলকে ধরিয়ে দেওয়া, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়, এটা আমার উচিতও নয়। আমরা যারা সাধারণ মুসলমান, সাধারণ মুমিন আছে, এই ধরনের একটা ঘটনা আছে যে একজন আওলাদ রসুল বা কোনো কারণে হয়তো বা ভুল ত্রুটি করে ফেলেছে, যার কারণে একজন ইমাম সাহেব হতো যে মানে ওনার দুষ্টুটি সেটা প্রকাশ করেছেন, যে উনি বলছেন যে একজন আওলাদ রসুল হয়ে তুমি ভুল ত্রুটি করছো, গুনাহের কাজ করছো, শরীয়ত বিরোধী কাজ করছো, এটা কেমন বিষয়? তখন ওই রাতে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আসে বলল যে তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়েছে যে আমার আওলাদের দোষ তালাশ করছো তুমি?
আল্লাহ আল্লাহ,
তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়েছে, সাহস কিভাবে হয়েছে যে আমার আওলাদের পাকে তুমি দোষ তালাশ করছো? তো সেই জন্য যে আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দোষ ত্রুটি প্রকাশ হয়ে যায়, এবং দেখতে হবে আসলে কিভাবে আমরা সেটাকে সংশোধন করবো। হ্যাঁ, সংশোধন করার মতো ওই ধরনের যোগ্যতাও কিন্তু আমাদের থাকতে হবে, এবং আওলাদ রাসূলের সম্মান খানি না হয়, আওলাদ রাসূলের মনে আঘাত না হয়, ওভাবে তাকে সংশোধন করতে হবে। এখন তো আমরা আওলাদ রাসূলের দোষ নিয়ে তালা কি করি,
সমালোচনা
করি। দেখেন, অন্যের সমালোচনা করা, এটা তো গীবত। আল গীবত আসাদু মিনাজ জিনা, অর্থাৎ আপনি এমন একটি বংশের মানুষকে নিয়ে সমালোচনা করছেন যে বংশের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং যে বংশকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, মর্যাদা করেছেন, মর্যাদা দিয়েছেন, এবং ওই বংশ সম্পর্কে যে আমাদের ওই বংশের মানুষ যদি কোনো কারণে যদি ভুল ত্রুটি করে ফেলে, তাহলে আমাদের সাধারণ মানুষ যারা আছি আমরা ওই ব্যাপারে সমালোচনা না করা এবং তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা না করা। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে যারা আলেমিদিন রয়েছেন, যাদের ওই ওই পর্যন্ত জ্ঞান আছেন, অতটুকু জ্ঞান আছে যে তারা সংশোধন
হিকমত ওনাদেরকে বলতে হবে,
বিশেষ করে যেমন আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সংশোধন করেছেন, তা আলা হযরতের মুসাজ্জিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওনার ইলম কতটুকু ছিল। আমার আমির আহলে সুন্নাত যে বলছেন যে আওলাদ রাসূল ব্যাপারে আমার চোখ বন্ধ, কিন্তু উনি সংশোধন কিভাবে করছেন, তাহলে আমাদের দেখতে হবে যে আওলাদ রাসূল যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে তাহলে সংশোধন করছেন কে, আলা হযরতের মতন ব্যক্তিত্ব। যদি কোনো ভুল ত্রুটি করে ফেলেন তাহলে সংশোধন করছেন আমির আহলে সুন্নাতের মতো ব্যক্তিত্ব, যাদের ইলম আছে, যাদের অন্তরের মধ্যে খৌফে খোদা আছে, যাদের অন্তরের মধ্যে ইশকে রাসূলের দৌলত আছে, তাহলে ও সংশোধন করার সময় সর্বোচ্চ চেষ্টা করবে যেন আদবের যেন খেলাফ হয়ে না যায়। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করণীয় হচ্ছে যে আওলাদ রাসূলের কোনো যদি দোষ ত্রুটি দেখে ফেলি আমরা, সেটার ব্যাপারে আমরা চুপ থাকা দরকার।
জি,
আমাদের তাদের দুষ্টুটি অন্যের কাছে প্রকাশ না করা হচ্ছে উচিত, এটা আমাদের করণীয়। সেই জন্য আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের এতটুকু জ্ঞান নেই এবং অতটুকু তাদের রেসপেক্ট কীভাবে করতে হবে সেটাও আমরা জানি না, এবং ওনাদের কীভাবে সংশোধন করতে হবে সেটাও আমরা জানি না। সেই জন্য আমাদের চুপ থাকা দরকার এবং তাদেরকে যথাযথভাবে সম্মান করা আমাদের উচিত, এটা করণীয় আমাদের।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আজকের এপিসোডে যে নবী বংশের মর্যাদা কেমন এবং নবী বংশের সদস্যদের ব্যাপারে কেমন আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত, এবং তাদের যদি আমরা বেয়াদবি করে ফেলি, তাদের শানে যদি আমরা দুশ্মনী করে ফেলি বা গুস্তাখি করে ফেলি, তাহলে আমাদেরও কেমন ভয়ানক পরিণতি আছে।
আল মাওয়াহিবুল লাদুনিয়া খণ্ডের মধ্যে একটি রাওয়ায়েত এভাবে আসছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন এক ব্যক্তি মদিনার সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামা লাগালো।
জি,
এবং
হিজামা,
জি হিজামা, এবং দেহ মোবারক থেকে নির্গত রক্ত দেয়ালের আড়ালে বসে পান করে নিল।
আল্লাহু আকবার।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন যে রক্ত কি করেছো, তখন সে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রক্ত বরকতময় ছিল, আমি তা মাটিতে প্রবাহিত করা পছন্দ করিনি, এখন তা আমার পেটে গেছে, আমি খেয়ে নিয়েছি। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে নিয়েছো। তাহলে দেখেন যে একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত মুবারক খেয়ে নিয়েছেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়েছে। দেখেন, বিচার করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা এবং ক্ষমা করার মালিকও আল্লাহ তাআলা। এটা আপনার আমার কে অধিকার দিয়েছে যে একজন ব্যক্তি কোনো অপরাধ করলে, দোষ করলে সেটার বিচার বিচার করা, হিসাব করা, সমালোচনা করা কে? আপনি আমি, ইসলাম তো সেটার অনুমতি দেন নাই। তাহলে যেখানে সাধারণ মানুষের বেলায় সেটা আসছে, আর একজন আওলাদ রাসূল বংশধরদের ক্ষেত্রে আমাদের কেমন সতর্কতা থাকা দরকার, তাহলে ওটা রক্তপান করার কারণে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তাহলে যিনি যার শরীরের মধ্যে আমার নবীর রক্ত আছে,
ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হলো তো।